বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
এখন শুনবেন সূরা বাকারার 255 নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু لا تأخذه سنة ولا نوم، له ما في السماوات وما في الأرض، من يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء وَسِعَ كُرْسِيُّهُ السَّمَاوَاتِ وَالْأَرْضَ وَلَا يَؤُودُهُ حِفْظُهُمَا وَهُوَ الْعَلِيُّ الْعَظِيمُ صَدَقَ اللَّهُ
বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ ছাড়া অন্য কোনো মাবুদ নেই, তিনি জীবিত, সব কিছুর ধারক। তাকে তন্দ্রা এবং নিদ্রা স্পর্শ করতে পারে না। আকাশ ও পৃথিবীতে যা কিছু আছে সবই তাঁর। এমন কে আছে তাঁর কাছে তাঁর অনুমতি ছাড়া সুপারিশ করবে? বান্দাদের সামনে কিংবা পেছনে যা কিছু রয়েছে সব কিছুর ব্যাপারেই তিনি জানেন। তিনি যেটুকু ইচ্ছা করেন তা ব্যতীত তাঁর জ্ঞানের কিছুই তারা আয়ত্ত করতে পারে না। তাঁর সিংহাসন আকাশমণ্ডলী ও পৃথিবী জুড়ে পরিব্যাপ্ত, আর এগুলোকে ধারণ বা রক্ষণাবেক্ষণে তিনি ক্লান্ত হন না। তিনি সর্বোচ্চ এবং সর্বাপেক্ষা মহান। সাদাকাল্লাহুল আলিয়ুল আজিম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ বৃহস্পতিবার 4 আগস্ট, 20 শ্রাবণ এবং ফার্সি 13 মোরদাদ। রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমি রেজওয়ান হোসেন। এ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ সময় রাত 8:23, ভারত সময় রাত 7:53 এবং তেহরান সময় বিকেল 6:53। বাংলাদেশ ও ভারতের শ্রোতারা সান্ধ্য অধিবেশন শুনতে পাবেন শর্টওয়েভ 22 মিটার ব্যান্ডে 13,610 কিলোহার্টজে এবং সৌদি আরবে শোনা যাবে শর্টওয়েভ 22 মিটার ব্যান্ডে 13,780 কিলোহার্টজে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শোনার ঠিকানা partstoday.com/bn। ফেসবুকে সরাসরি শুনতে পাবেন এই ঠিকানায় facebook.com/irib বাংলা। এছাড়া আমাদের এ অনুষ্ঠান স্যাটেলাইট বাদর 5 অথবা ইরান স্যাটে একযোগে প্রচারিত হচ্ছে। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। অনুষ্ঠানের শুরুতেই থাকছে যথারীতি বিশ্ব সংবাদ। এতে ঢাকা ও কলকাতা থেকে পাঠানো বার্তা শুনতে পাবেন। এরপর সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে শুনবেন বৈরুত বিস্ফোরণের দ্বিতীয় বার্ষিকী ও দেশটির রাজনৈতিক অচলাবস্থার সূচনা সম্পর্কে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা। এরপর বিশ্বব্যাংক ও এডিবির কাছে বাংলাদেশ সরকারের $200 কোটি ঋণের আবেদন ও ওয়ার্কার্স পার্টির প্রতিক্রিয়া সম্পর্কে ঢাকা থেকে পাঠানো আরেকটি প্রতিবেদন শুনতে পাবেন। দৃষ্টিপাতের পর থাকবে শোকাবহ মহরম উপলক্ষে বিশেষ আলোচনা অনুষ্ঠান। এরপর রয়েছে প্রাত্যহিক আয়োজন কথাবার্তা। প্রান্তিক আয়োজনে রয়েছে পবিত্র কোরআনের তাফসির বিষয়ক অনুষ্ঠান কোরআনের আলো। সব শেষে থাকবে সংক্ষিপ্ত সংবাদ, আর সময় পেলে আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা জানিয়ে দেয়া হবে।
রেডিও তেহরান বিশ্ব সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। ভিয়েনায় আবার শুরু হচ্ছে পরমাণু সমঝোতা পুনর্বহালের আলোচনা। আমেরিকাকে দায়িত্বশীল আচরণ করতে ইরানের আহ্বান। ন্যান্সি পেলোসির সফরের পর তাইওয়ানের চারপাশ জুড়ে চীনের নজিরবিহীন মকড়া শুরু। পরীক্ষা চালানো হবে হাইপারসনিক ক্ষেপণাস্ত্রে। আঞ্চলিক শান্তি স্থিতিশীলতা ও সমৃদ্ধি রক্ষায় বাংলাদেশ চীনের সঙ্গে কাজ করবে, তাইওয়ান ইস্যুতে চীনা রাষ্ট্রদূত লি জিমিং এর আশা। এবং ভারতের তেলেঙ্গানার শামসাবাদে ভেঙে ফেলা হয়েছে মসজিদে খাজা মাহমুদ। এ ঘটনায় দেখা দিয়েছে ব্যাপক উত্তেজনা। আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধুরা, সংবাদ শিরোনাম শুনলেন। এবার বিস্তারিত বিশ্ব সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সোহেল আহমেদ। অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় আবার ইরানের পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের আলোচনা শুরু হতে যাচ্ছে বলে খবর দিয়েছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানআনি। তিনি বলেছেন ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী ও প্রধান পরমাণু আলোচক আলী বাকেরির নেতৃত্বে একটি প্রতিনিধি দল শিগগিরই ভিয়েনার উদ্দেশ্যে তেহরান ত্যাগ করবে। 2021 সালের মার্চ মাস থেকে ভিয়েনায় 5 জাতিগোষ্ঠীর সঙ্গে দীর্ঘমেয়াদী সংলাপ চালিয়ে আসছিল ইরান। আমেরিকাকে 2015 সালে স্বাক্ষরিত পরমাণু সমঝোতায় ফিরিয়ে আনা এবং ইরানের উপর থেকে নিপীড়নমূলক নিষেধাজ্ঞা প্রত্যাহারের লক্ষ্যে ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ এর মধ্যস্থতায় এ আলোচনা অনুষ্ঠিত হয়। আমেরিকা 2018 সালে একতরফাভাবে পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে গিয়েছিল বলে ভিয়েনা সংলাপে দেশটির সরাসরি অংশগ্রহণে আপত্তি জানায় ইরান। ইরানের পক্ষ থেকে ছাড় দেওয়ার কারণে এই আলোচনায় ব্যাপক অগ্রগতি হয়, কিন্তু আমেরিকা প্রয়োজনীয় ছাড় দিতে অপারগতা প্রকাশ করলে গত ফেব্রুয়ারি মাসে ভিয়েনা সংলাপ অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে যায়। এদিকে ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী ও প্রধান পরমাণু আলোচক আলী বাকেরি বলেছেন ভিয়েনা সংলাপের বল এখন আমেরিকার কোর্টে। মার্কিনীদেরকেই এখন পরিপক্ক আচরণ করতে হবে এবং দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ এর জোর প্রচেষ্টায় যখন অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় ইরানের পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের আলোচনা আবার শুরু হতে যাচ্ছে, তখন আলী বাকেরি এ মন্তব্য করলেন। তিনি বলেন, ভিয়েনায় আবার সংলাপের যে সুযোগ সৃষ্টি হয়েছে, সেজন্য আমেরিকার উচিত ইরান সহ বাকি পক্ষগুলোর প্রতি কৃতজ্ঞ থাকা। ইরানের এই সিনিয়র কূটনীতিক বুধবার রাতে নিজের অফিসিয়াল টুইটার পেজে দেয়া এক পোস্টে লিখেছেন, যারা পরমাণু সমঝোতা লঙ্ঘন করেছে এবং অতীতের ব্যর্থতার বৃত্ত থেকে বেরিয়ে আসতে পারেনি, তাদেরকেই ভিয়েনায় দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে। অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় যখন ইরানের পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের আলোচনা আবার শুরু হতে যাচ্ছে, তখন আমেরিকা ইরানের উপর চাপ সৃষ্টি করে তেহরানের কাছ থেকে ছাড় আদায়ের ক্ষেত্র প্রস্তুতের চেষ্টা করছে। আমেরিকার ইরান বিষয়ক বিশেষ প্রতিনিধি রবার্ট ম্যালি বলেছেন, আসন্ন আলোচনায় একটি চুক্তিতে পৌঁছানোর ব্যাপারে ইরানের সদিচ্ছা আছে কিনা তা প্রমাণ হবে। রবার্ট ম্যালি পরোক্ষভাবে ভিয়েনা সংলাপে যোগ দেওয়ার উদ্দেশ্যে ওয়াশিংটন ত্যাগের প্রাক্কালে তার অফিসিয়াল টুইটার পেজে দেয়া এক পোস্টে একথা বলেন। এদিকে ইরানের পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের সংলাপে রুশ প্রতিনিধি দলের প্রধান মিখাইল উলিয়ানোভ বলেছেন, তার দেশ ভিয়েনা সংলাপ থেকে একটি চুক্তি বের করে আনার জন্য পুরোপুরি প্রস্তুত রয়েছে। তিনি আরও বলেন, ইরানের উপর আরোপিত অবৈধ ও নিপীড়নমূলক নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে যে কোনো চুক্তির মূল বিষয়বস্তু। তিনি বুধবার নিজের অফিসিয়াল টুইটার পেজে দেয়া এক পোস্টে লিখেছেন, রাশিয়া পূর্ণ শক্তি নিয়ে ভিয়েনা সংলাপে আবার যোগ দিতে প্রস্তুত রয়েছে। এ আলোচনা থেকে একটি চুক্তি বের করে আনার লক্ষ্যে রাশিয়া ভিয়েনায় গঠনমূলক আলোচনার পরিবেশ তৈরি করার চেষ্টা করবে বলে তিনি জানান। মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি তাইওয়ান থেকে বিদায় নেওয়ার পর চীনের সামরিক বাহিনী পিপলস লিবারেশন আর্মি তাইওয়ানের চার পাশ জুড়ে নজিরবিহীন যুদ্ধ মহড়া শুরু করেছে। এই মহড়ার মাধ্যমে চীন মূলত নিজের সামরিক শক্তি প্রদর্শনের চেষ্টা চালাচ্ছে। চীনা সামরিক বাহিনীর পূর্বাঞ্চলীয় কমান্ডের বরাত দিয়ে রাষ্ট্রীয় গণমাধ্যম সিজিটিএন জানিয়েছে, বৃহস্পতিবার বিকেল থেকে মহড়া শুরু হয়েছে এবং এতে তাজা গুলি ব্যবহার করা হচ্ছে। মহড়া সম্পর্কে পিপলস লিবারেশন আর্মি বিস্তারিত তেমন কিছুই জানায়নি, তবে তাইওয়ানের চারপাশে অন্তত ছয়টি এলাকায় কয়েকদিন ধরে এই মহড়া চলবে। অবশ্য চীনা গণমাধ্যম এর আগে জানিয়েছিল যে যৌথভাবে অবরোধ সৃষ্টি, সমুদ্র অভিযান এবং স্থল ও আকাশ পথে যুদ্ধের মহড়া চালানো হবে। এ সময় DF-17 হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের মতো অত্যাধুনিক অস্ত্রের পরীক্ষা চালানো হবে। চীনের ইংরেজি দৈনিক গ্লোবাল টাইমস জানিয়েছে, প্রথমবারের মতো এসব ক্ষেপণাস্ত্র তাইওয়ানের উপর দিয়ে ছোড়া হবে বলে ধারণা করা হচ্ছে। গ্লোবাল টাইমস হচ্ছে চীন সরকারের মুখপত্র এবং পত্রিকাটি এই মহড়াকে নজিরবিহীন বলে উল্লেখ করেছে। ব্রিটেনের লেবার দলের সাবেক প্রধান জেরেমি কর্বিন বলেছেন, ইউক্রেনকে পশ্চিমা বিশ্বের অস্ত্র দেয়া বন্ধ করা উচিত, কারণ ইউক্রেনের সামরিক বাহিনীকে অস্ত্র সরবরাহ করার মাধ্যমে শুধু রাশিয়ার সাথে চলমান সংঘাত বিস্তার লাভ করবে, এর অবসান হবে না। পশ্চিমা বিশ্বের নেতারা ইউক্রেনে শান্তি প্রতিষ্ঠার ব্যাপারে তেমন কোনো কথা না বলায় তাদের সমালোচনা করেন ব্রিটিশ এক রাজনীতিক। লেবাননের আল মায়াদিন টেলিভিশন চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে কর্বিন আরও বলেন, অস্ত্র ঢালার মাধ্যমে আমরা কোনোদিন এই সমস্যার সমাধান করতে পারব না, বরং এটি শুধু যুদ্ধকে দীর্ঘায়িত করবে। তাতে আমাদেরকে বৎসরের পর বৎসর ধরে এই সংঘাত দেখতে হবে। জেরেমি কর্বিন বলেন, বিশ্বের তেমন কোনো নেতাই শান্তি শব্দটি উচ্চারণ করছেন না দেখে তিনি বিশেষভাবে হতাশ। তারা শুধু যুদ্ধ পছন্দ করেন এবং যুদ্ধের ভাষায় ব্যবহার করছেন। লেবার দলের সাবেক এই নেতা যুদ্ধ দীর্ঘায়িত করার বিপর্যয়কর পরিণতি সম্পর্কে হুঁশিয়ারি উচ্চারণ করেন। ইউক্রেন রাশিয়ার সংঘাত সমাধানের ক্ষেত্রে জেরেমি কর্বিন জাতিসংঘকে কেন্দ্রীয় ভূমিকায় দেখতে চান। এছাড়া আফ্রিকান ইউনিয়ন এবং আরব লীগ যুদ্ধবিরতির ক্ষেত্রে আলোচনায় সহযোগিতা করতে পারে বলে তিনি মত প্রকাশ করেন। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে। বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত লি জিমিং আজ আশা প্রকাশ করে বলেছেন, তাইওয়ান ইস্যুতে আঞ্চলিক শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধি রক্ষায় বাংলাদেশ চীনের সঙ্গে একযোগে কাজ করবে। ঢাকা থেকে বলছেন আমাদের বিশেষ প্রতিনিধি।
চীনের তীব্র বিরোধিতা উপেক্ষা করে যুক্তরাষ্ট্রের কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসির তাইওয়ান সফরের প্রেক্ষাপটে বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত লি জিবিং আশা প্রকাশ করেছেন আঞ্চলিক শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধি রক্ষায় চীনের সঙ্গে বাংলাদেশ একসঙ্গে কাজ করবে। আজ বৃহস্পতিবার চীনের ফেসবুক পেজে চীনের রাষ্ট্রদূত এমন মন্তব্য করেছেন। ঢাকায় চীনের রাষ্ট্রদূত ন্যান্সি পেলোসির এই সফরকে এক চীন নীতি এবং চীন যুক্তরাষ্ট্রের তিনটি যৌথ স্তরের ধারার গুরুতর লঙ্ঘন হিসেবেও অভিহিত করেছেন। ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত তার বিবৃতিতে বলেছেন, এ সফর চীনের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতার লঙ্ঘন, যা তাইওয়ানের স্বাধীনতার জন্য বিচ্ছিন্নতাবাদীদের কাছে ভুল ইঙ্গিত দেবে। পাশাপাশি এ সফর চীন যুক্তরাষ্ট্র সম্পর্কের রাজনৈতিক ভিত্তিমূলে মারাত্মক প্রভাব ফেলবে। চীন জোরালোভাবে এই সফরের বিরোধিতা করছে। একচীন নীতির প্রতি বাংলাদেশের দীর্ঘদিনের অঙ্গীকার ও তাইওয়ানের স্বাধীনতার প্রতি বাংলাদেশের জোরালো বিরোধিতার প্রশংসা করেছে ঢাকায় দেশটির শীর্ষ এই কূটনীতিক। চীনের রাষ্ট্রদূত বলেন, বিশ্বে শুধু একটি চীন আছে। তাইওয়ান চীনের ভূখণ্ডের একটি অবিচ্ছেদ্য অংশ এবং গণপ্রজাতন্ত্রী চীন সরকার সমগ্র চীনের প্রতিনিধিত্বকারী একমাত্র বৈধ সরকার। তিনি বলেছেন, এক চীন নীতি হল আন্তর্জাতিক সম্প্রদায়ের সার্বজনীন ঐক্যমত্য এবং আন্তর্জাতিক সম্পর্কের একটি মৌলিক ধারা। চীনের তাইওয়ান অঞ্চলে ন্যান্সি পেলোসির সফর শুধু তাইওয়ান প্রণালী জুড়ে শান্তি ও স্থিতিশীলতাকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করবে না, বরং এ অঞ্চলে উত্তেজনা ও সংঘাত সৃষ্টি করবে এবং এর মধ্যে সমস্যা সংকুল বিশ্বে আরও অনিশ্চয়তা তৈরি হবে। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা।
এদিকে বাংলাদেশের ভোলা সদর থানার ওসি আরমান হোসেনকে প্রধান আসামি করে 36 জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে। নিহত স্বেচ্ছাসেবক দলের নেতা আব্দুর রহিমের স্ত্রী খাদিজা বেগম বাদী হয়ে ভোলার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে হত্যা মামলাটি দাখিল করেছেন। এরই পরিপ্রেক্ষিতে হত্যার ঘটনা নিয়ে থানায় রক্ষিত মৃত্যু সংক্রান্ত যাবতীয় তথ্যাদি আগামী 8 সেপ্টেম্বরের মধ্যে আদালতে পাঠানোর নির্দেশ দেন ভোলার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আলী হায়দার কামাল। ভারতের তেলেঙ্গানার হায়দরাবাদ সংলগ্ন শামসাবাদে মজলিশে খাজা মাহমুদ ভেঙে ফেলার ঘটনায় ব্যাপক উত্তেজনা দেখা দিয়েছে। এ সম্পর্কে আরও জানাচ্ছেন কলকাতা থেকে আমাদের প্রতিনিধি।
ভারতের তেলেঙ্গানার হায়দরাবাদ সংলগ্ন শামসাবাদে মসজিদে খাজা মাহমুদ ভেঙে ফেলার ঘটনায় ব্যাপক তোলপাড় শুরু হয়েছে। শামসাবাদে গ্রিন এভিনিউ কলোনিতে অবস্থিত মসজিদে খাজা মাহমুদ মঙ্গলবার ভোর 3:30 দিকে শামসাবাদ মিউনিসিপ্যাল কর্পোরেশনের কর্মকর্তারা ভারী পুলিশি ব্যবস্থার মধ্যে ভেঙে দেয়। বলা হচ্ছে, প্রায় 3 বছর আগে মসজিদটি তৈরি করা হয়েছিল। স্থানীয় লোকজন জানায়, মসজিদটিতে 2 বছর ধরে নিয়মিত জুমা নামাজ সহ 5 ওয়াক্ত নামাজ আদায় করা হচ্ছিল। অন্য সম্প্রদায়ের স্থানীয় বাসিন্দারা শামসাবাদ শহর কর্তৃপক্ষের কাছে মসজিদ সম্পর্কে অভিযোগ করেছিলেন। এছাড়া আদালতে অবৈধভাবে মসজিদ নির্মাণের মামলা রয়েছে। মুসলিমদের অভিযোগ, শামসাবাদ নগর কর্তৃপক্ষ ইতোমধ্যে কড়া পুলিশি ব্যবস্থার মধ্যে মসজিদটি ভেঙে দিয়েছে। মজলিস বাঁচাও তেহরিক বা MBT-র মুখপাত্র আমজাদুল্লাহ খান ওই বিষয়ে তেলেঙ্গানার স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদ আলী এবং তেলেঙ্গানা রাজ্য ওয়াকফ বোর্ডের সমালোচনা করেছেন এবং রাজ্যে সরকারের বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে আঘাত করার অভিযোগ করেছেন। এদিকে মজলিসে ইত্তেহাদুল মুসলিমিন বা মিম বিধায়ক কাউসার মহিউদ্দিন এবং দলের সমর্থকরা গতকাল বুধবার রাতে ওই মসজিদের জায়গায় এশার নামাজ পড়েন এবং বিক্ষোভ প্রদর্শন করেন। এর পরিপ্রেক্ষিতে পুলিশ সংশ্লিষ্ট এলাকায় সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে 144 ধারা জারি করে এবং তাদের হেফাজতে নেয়। মসজিদ ভাঙার প্রতিবাদে মিম সমর্থকরা স্থানীয় কালেক্টর এবং কমিশনের বিরুদ্ধে স্লোগান দেয়। অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের সাধারণ সম্পাদক মাওলানা খালিদ সাইফুল্লাহ রহমানী এক প্রেস বিজ্ঞপ্তিতে বলেছেন, এই বিষয়ে যতই আফসোস করা হোক না কেন, তা কম হবে যে তেলেঙ্গানা সরকার হায়দরাবাদ শহর সংলগ্ন শামসাবাদে মসজিদে খাজা মাহমুদকে রাতারাতি শহীদ করেছে। এটা মুসলমানদের জন্য খুবই দুঃখজনক ও অসহনীয় ঘটনা। আব্দুল হাকিম, রেডিও তেহরান, কলকাতা।
রেডিও তেহরান খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ firsttoday.com/bn।
ফিরছি বিশ্ব সংবাদে। ভূমধ্যসাগরের বিতর্কিত পানিসীমায় তেল এবং গ্যাস অনুসন্ধানের কাজে যুক্ত ইহুদিবাদ ইসরায়েলের সমুদ্রযানের তৎপরতা সম্পর্কে লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ যে ভিডিও প্রকাশ করেছে তার প্রশংসা করেছেন সংগঠনের একজন শীর্ষ পর্যায়ের কর্মকর্তা। তিনি বলেছেন, হিজবুল্লাহ আন্দোলনের সামরিক সক্ষমতা কতদূর পর্যন্ত বিস্তৃত তা যদি ইহুদিবাদ ইসরায়েলের কর্মকর্তারা বুঝতে পারতেন তাহলে তারা এক মুহূর্ত ঘুমাতে পারতেন না। হিজবুল্লাহর নির্বাহী পরিষদের প্রধান শেখ নাবিল কাওক গতরাতে লেবাননের বিন্ত জেবিল শহরে এক অনুষ্ঠানে দেওয়া বক্তৃতায় একথা বলেন। তিনি বলেন, কয়েকদিন আগে হিজবুল্লাহর যুদ্ধ বিষয়ক গণমাধ্যম বিভাগ যে ভিডিও প্রকাশ করেছে তার মাধ্যমে এই বার্তা পরিষ্কার হয়েছে যে প্রতিরোধ আন্দোলনটি সম্পূর্ণভাবে প্রস্তুত এবং এই সংগঠনের ক্ষেপণাস্ত্র ভূমধ্যসাগরের কারিশ গ্যাস ক্ষেত্র এবং আশেপাশের এলাকা লক্ষ্য করে মোতায়েন রয়েছে। শ্রোতা বন্ধুরা, বিশ্ব সংবাদে এই ছিল আমাদের সর্বশেষ আয়োজন। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।
বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। অনুষ্ঠানের এ পর্যায়ে আপনাদের সঙ্গে যোগ দিচ্ছি আমি আশরাফুর রহমান। এ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতের শর্টওয়েভ 22 মিটার ব্যান্ডে 13,610 কিলোহার্টজে এবং সৌদি আরবে 22 মিটার ব্যান্ডে 13,780 কিলোহার্টজে। শ্রোতাবন্ধুরা, এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। 2020 সালের 4 আগস্ট বৈরুত বন্দরের একটি গুদামে ভয়াবহ বিস্ফোরণের দ্বিতীয় বার্ষিকী আজ। ওই বিস্ফোরণকে কেন্দ্র করে লেবাননে রাজনৈতিক যে অচলাবস্থা দেখা দিয়েছিল আজও তার অবসান হয়নি। এর কারণ সম্পর্কে একটি সংবাদ পর্যালোচনা শুনুন নাসির মাহমুদের কণ্ঠে।
4 আগস্ট বৈরুত বিস্ফোরণের দ্বিতীয় বার্ষিকী। 2020 সালের ওই বিস্ফোরণে 200+ মানুষ নিহত এবং 6,500 আহত হয়েছিল। বিস্ফোরণের ঘটনায় হাসান দিয়াবের সরকার ইস্তফা দিতে বাধ্য হয়েছিল। সরকার বিরোধীরা এটাই চেয়েছিল দীর্ঘদিন ধরে। বিস্ফোরণের আগ পর্যন্ত তাদের সেই চাওয়া পূরণ হয়নি। হাসান দিয়াবের পদত্যাগের পর প্রধানমন্ত্রী মোস্তফা আদিব এক মাস পরই বিভিন্ন কারণ দেখিয়ে সরকার গঠনে অপারগতার কথা জানান। সাদ হারিরিও 8 মাস পর প্রধানমন্ত্রীর দায়িত্ব থেকে সরে দাঁড়ান। শেষ পর্যন্ত নাজিব মিকাতি মন্ত্রিসভা গঠনের দায়িত্ব পান। মিকাতির সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব ছিল নয়া পার্লামেন্ট নির্বাচন করা এবং তিনি 2022 সালের মে মাসে নির্বাচন করেছেন। সবাই ভেবেছিল নির্বাচন হয়ে গেলে রাজনৈতিক অচলাবস্থার নিরসন হবে, কিন্তু প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পাবার 40 দিন পরও মিকাতি এখন পর্যন্ত নয়া মন্ত্রিসভা গঠন করতে পারেননি। বিগত 2 বছরে প্রতিরোধ শক্তি বিরোধী পক্ষ শুরু থেকেই ওই বিস্ফোরণের জন্য হিজবুল্লাহকে দায়ী করার চেষ্টা চালিয়ে এসেছে। সেই সঙ্গে রাজনৈতিক অচলাবস্থার দায়ও তাদের উপরই চাপানোর চেষ্টা করেছে এবং এখনও করে যাচ্ছে। এ কারণে হিজবুল্লাহ বৈরুত বিস্ফোরণের দ্বিতীয় বার্ষিকীতে একটি বিবৃতি দিয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, গত 2 বছরে আমরা মিডিয়া এবং রাজনৈতিক আক্রমণের ব্যাপক শিকার হয়েছি। সবই ছিল মিথ্যা এবং বানোয়াট অভিযোগ। এসব অভিযোগের কারণে দেশের অভ্যন্তরে ব্যাপক উত্তেজনা দেখা দিয়েছে। দেশের নিরাপত্তা ও স্থিতিশীলতা বিনষ্টের দ্বারপ্রান্তে পৌঁছে গেছে, কিন্তু আমরা রাষ্ট্রদ্রোহী ওই ফেতনাকে অঙ্কুরে বিনষ্ট করার চেষ্টা করেছি। যারা গৃহযুদ্ধ বাধাতে চেয়েছিল তাদের পথ আটকে দিয়েছি। এই পরিস্থিতি থেকে প্রমাণ হয়েছে, রাজনৈতিক ও সামাজিক অস্থিতিশীলতা এবং নিরাপত্তাহীনতা কেবল প্রতিরোধ বিরোধী নয় বরং লেবাননেরও বিরোধী। মনে রাখতে হবে, লেবাননের জাতীয় ঐক্য ইহুদিবাদী এবং আমেরিকার স্বার্থ বিরোধী, তাই তারা ঐক্য হতে দিচ্ছে না। তারা বৈরুত বিস্ফোরণের প্রকৃত রহস্য উদ্ঘাটন হোক তাও চায় না। তারা চায় ঘোলা পানিতে মাছ শিকার করে উদর পিণ্ডি বুদোর ঘাড়ে চাপাতে। হিজবুল্লাহকে ওই বিস্ফোরণের জন্য দায়ী করে রাজনৈতিক ফায়দা লোটার পায়তারা করছে তারা। কিন্তু গেল পার্লামেন্ট নির্বাচন প্রমাণ করেছে জনগণ হিজবুল্লাহর সঙ্গেই রয়েছে। জাতীয় স্বার্থ ও নিরাপত্তার প্রশ্নে জনগণ হিজবুল্লাহকেই প্রাধান্য দেয়।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/bn। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
দৃষ্টিপাতের এবারে বাংলাদেশ প্রসঙ্গ। বাংলাদেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে যাবার পরিপ্রেক্ষিতে এবার বিশ্বব্যাংক ও এশীয় উন্নয়ন ব্যাংকের কাছে $100 কোটি ঋণ চেয়ে চিঠি পাঠিয়েছে বাংলাদেশ। আন্তর্জাতিক বাজারে চড়া জ্বালানি মূল্য এবং রাশিয়া ইউক্রেন যুদ্ধের প্রভাবে যেভাবে অর্থনীতিতে পড়ছে তা মোকাবেলার জন্য এই অর্থ দরকার বলে বাংলাদেশের চিঠিতে উল্লেখ করা হয়েছে। এ সম্পর্কে প্রতিবেদন পাঠিয়েছেন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি।
বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে যাওয়ার পরিপ্রেক্ষিতে এবার বিশ্বব্যাংক ও এশীয় উন্নয়ন ব্যাংক বা এডিবির কাছে $100 কোটি করে ঋণ চেয়ে চিঠি পাঠিয়েছে বাংলাদেশ। আন্তর্জাতিক বাজারে চড়া জ্বালানি মূল্য এবং রাশিয়া ইউক্রেন যুদ্ধের প্রভাব যেভাবে অর্থনীতিতে পড়েছে তা মোকাবেলার জন্য এই অর্থ দরকার বলে বাংলাদেশের চিঠিতে উল্লেখ করা হয়েছে। যদিও সরকারের পক্ষ থেকে বিষয়টির কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। এর আগে গত 24 জুলাই বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়ানোর আগাম ব্যবস্থা হিসেবে বাংলাদেশ সরকার আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা IMF-এর কাছে 3 বছরের জন্য $450 কোটি ঋণ চেয়েছে। উল্লেখ্য, সম্প্রতি আমদানি মূল্য বৃদ্ধি এবং প্রবাসী আয় কমে যাবার কারণে দেশে ডলারের চরম সংকট সৃষ্টি হয়েছে। অন্যদিকে ডলারের বিপরীতে পতন হচ্ছে টাকার মান। মুদ্রাবাজার স্বাভাবিক রাখতে 30 জুন শেষ হওয়া 2021-22 অর্থবছরের রিজার্ভ থেকে $762.10 কোটি বিক্রি করেছে বাংলাদেশ ব্যাংক। এর বিপরীতে বাজার থেকে $70,000 কোটি মতো তুলে নেওয়া হয়েছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী সদ্যসমাপ্ত 2021-22 অর্থবছরের শেষ দিন রিজার্ভের পরিমাণ ছিল $41.86 বিলিয়ন। জুনে শেষ হওয়া অর্থবছরে দেশের বাণিজ্য ঘাটতির পরিমাণ দাঁড়িয়েছে রেকর্ড পরিমাণ $33.3 বিলিয়ন। আন্তর্জাতিক অর্থ সংস্থাগুলোর কাছ থেকে ঋণ চাওয়া প্রসঙ্গে বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক অর্থনীতির ছাত্র কমরেড সাইফুল হক রেডিও তেহরানকে বলেন,
তারা যে কোরামিন হিসাবে তারা যে অর্থনৈতিক সাহায্য নেবার চেষ্টা করছে, আমি এটা দিয়ে সংকট মোকাবেলা করা যাবে কিনা সন্দিহান। কারণ হচ্ছে যে আগামী 23-24 সাল থেকে আমাদের যে সমস্ত মেগা প্রকল্পে আমাদের বিশাল যে আমাদের ঋণ আছে তার গ্রেস পিরিয়ডও শেষ হচ্ছে, ফলে ঋণ এবং সুদ যেভাবে আমাদেরকে পরিশোধ করতে হবে, ইতিমধ্যে আমরা বড় ধরনের দুর্যোগ চাপের মধ্যে আছি। সেখানে নতুন এই ধরনের যে অর্থনৈতিক সাহায্য, এটা সাময়িকভাবে সরকারের জন্য হঠাৎ রক্ষা কবচ হতে পারে, কিন্তু সামগ্রিকভাবে এটা আমাদের অর্থনৈতিক নৈরাজ্য বা বিশৃঙ্খলার ক্ষেত্রে এটা বড় কোনো ইতিবাচক পদক্ষেপ আনবে এটা মনে করবার বিশ্বাসযোগ্য কোনো কারণ বা পদক্ষেপ আমি এখনো পর্যন্ত দেখছি না।
এদিকে নিয়মিত সফরের অংশ হিসেবে গত 14 জুলাই IMF-এর একটি প্রতিনিধি দল ঢাকায় আসেন। IMF-এর থেকে ঋণের বিষয়ে এর আগেও আলোচনা হয়েছিল, তবে বেশ কিছু শর্তের কারণে সে আলোচনা আর এগোয়নি। সংস্থাটি বারবারই বাজেট ভর্তুকি কমিয়ে আনার পরামর্শের পাশাপাশি সঞ্চয়পত্রের সুদের হার কমানো ও ব্যাংক খাতে খেলাফি ঋণ কমিয়ে আনার শর্ত দিয়ে এসেছে। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা।
সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাত শুনলেন। শ্রোতাবন্ধুরা, এবারে রয়েছে শোকাবহ মহরম উপলক্ষে একটি বিশেষ আলোচনা।
শোকাবহ মহরম।
শ্রোতা ভাই বোনেরা, শোকাবহ মহরম উপলক্ষে ইমাম হোসেন আলাইহিসালামের চিরঞ্জীব মহাবিপ্লব শীর্ষক ধারাবাহিক আলোচনার ষষ্ঠ পর্ব থেকে সবাইকে জানাচ্ছি সংগ্রামী সালাম ও গভীর শোক আর সমবেদনা। ধারাবাহিক এই আলোচনার আজকের এই পর্ব পরিবেশনায় আছি আমি সোহেল আহমেদ
এবং আমি আক্তার জাহান।
Thank you.
ইমাম হোসাইনের আন্দোলন ও আত্মত্যাগের মূল্য এত অসীম ও ব্যাপক যে তা চিন্তা করতেও ভাবনাগুলো যেন খেই হারিয়ে ফেলে। মানবতা ও ইসলামের প্রাণ যখন নিভু নিভু, এর আত্মা যখন নরক পিচাসদের পাল্লায় পড়ে চরম কলুষতার শিকার হচ্ছিল, তখন ইমাম হোসাইন আল ইসলাম ও তার অল্প একদল সঙ্গী যেন মৃত্যু সঞ্জীবনী শরবত নিয়ে একে বাঁচানোর ব্যবস্থা করলেন। ধর্ম ব্যবসায়ীদের হাত থেকে ও ইসলামের নামে ভোগবাদী স্বৈরতান্ত্রিক শাসক গোষ্ঠীর হাত থেকে মহান সংগ্রামী ও ন্যায় বিচারকামী সত্যিকারের ইসলামকে ফিরিয়ে আনতে ইমামের ওই নজিরবিহীন আত্মত্যাগ এতটা জরুরি হয়ে পড়েছিল যে তা না হলে সত্যিকারের ইসলাম আজ থাকত কেবল জাদুঘরে অথবা কেতাবের পাতায়।
ইমাম হুসাইনের আন্দোলনের অশেষ গুরুত্ব তুলে ধরতেই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়তো বলেছিলেন, হুসাইন আমা থেকে ও আমি হুসাইন থেকে। এছাড়াও তিনি বলেছিলেন, হুসাইন মিসবাহুল হুদা তথা হেদায়াতের প্রদীপ এবং সাফি নাতুন নাজাত তথা নাজাতের তরি। ইমাম হুসাইনের আত্মত্যাগের ফলে মানুষের ঘুমন্ত ও সুপ্ত ইমান জেগে ওঠে আগ্নেয়গিরির সুপ্ত লাভার মতো। ফলে তৎকালীন মুসলিম জাহানের বহু মানুষ তাদের অবহেলার জন্য এত বেশি অনুতপ্ত হল যে তারা শহীদ হওয়ার জন্য পাগল প্রায় হয়ে যান। এছাড়াও মহামতি মুখতার ন্যায় বিচারপন্থী ও মুক্তিকামী মুসলমানদের সুসংগঠিত করে কারবালার সব ঘাতককে শাস্তি দেওয়ার উদ্যোগ নিয়ে সফল হন এবং কিছু সময়ের জন্য একটি ন্যায় বিচারকামী ইসলামী হুকুমাত প্রতিষ্ঠা করতে সক্ষম হন।
হুসাইনি আদর্শ থেকে দূরে সরে যাওয়ার কারণে ও কারবালা বিপ্লবের প্রকৃত ইতিহাসের চর্চা না হওয়ার কারণে আজও অনেকেই মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হজরত আলী ও ইমাম হাসান ও ইমাম হুসাইন সম্পর্কে অপমাননাকর নানা ভিত্তিহীন কাহিনী প্রচার করে এবং একদল সরল মনা মানুষ এসব বিশ্বাস করে। যেমন বিষাদ সিন্ধু নামক উপন্যাসে দেখানো হয়েছে যে নারী কেন্দ্রিক বিরোধকে কেন্দ্র করে তথা ইয়াজিদের পছন্দের একজন নারীকে ইমাম হাসান বিয়ে করায় নবী পরিবারের সঙ্গে ইয়াজিদের বিরোধ শুরু এবং এজন্যই ইয়াজিদ ষড়যন্ত্র করে বিষ প্রয়োগের মাধ্যমে ইমাম হাসানকে হত্যা করে। আর এজন্যই ইমাম হোসাইন প্রতিশোধ নিতে ইয়াজিদের বিরুদ্ধে বিদ্রোহ করে কারবালায় শহীদ হন, নাউজুবিল্লাহ।
অথচ ইমাম হাসান আলাইহিসসালাম মুয়াবিয়ার রাজত্বকালে মুয়াবিয়ার ষড়যন্ত্রে শহীদ হন। ইমাম হাসান আলাইহিসসালাম তার এক স্ত্রীর বিষ প্রয়োগের মাধ্যমে শহীদ হলেও ওই স্ত্রী ইয়াজিদের পছন্দের ছিলেন বিষাদ সিন্ধুর এমন তথ্য বানোয়াট। বিষাদ সিন্ধুতে আরো তুলে ধরা হয় যে নবী পরিবারের ওপর হত্যাকাণ্ড সহ যা কিচ্ছু হয়েছে তা দুর্ভাগ্যের কারণেই হয়েছে, যা নির্ধারণ করেছেন স্বয়ং আল্লাহ। ফলে পাঠকরা ভাবতে বাধ্য হয় যে বাস্তবে কারবালার ঘটনায় মুয়াবিয়া ইয়াজিদ চক্রের কোনো দোষ নেই। ইমাম হাসান ও হুসাইনের প্রতি মুয়াবিয়ার নাকি গভীর ভালোবাসা ছিল, এটাও এই কাল্পনিক উপন্যাসে তুলে ধরা হয়েছে, যা পুরোপুরি বানোয়ান। এছাড়াও ইমাম জাইনুল আবেদিন ও মোহাম্মদ ইবনে হানাফিয়া ইবনে হযরত আলী সম্পর্কে অবমাননাকর বানোয়ান গল্প সহ নানা বানোয়ান গল্প জুড়ে দেয়া হয়েছে এই উপন্যাসে।
এবারে সংক্ষেপে কারবালা বিপ্লবের সংক্ষিপ্ত সত্য ইতিহাস তুলে ধরছি। হযরত আলী আল ইসলামের শাহাদতের পর ইমাম হাসান আল ইসলাম খলিফা হন, কিন্তু মুয়াবিয়া হযরত আলীকে অস্বীকার করার মতো ইমাম হাসানকেও খলিফা বলে মেনে নিতে অস্বীকার করে। ইমাম হাসান মুয়াবিয়ার বিরুদ্ধে যুদ্ধ অভিযানে বের হন, কিন্তু মুয়াবিয়া অর্থ, সম্পদ ও পদমর্যাদার প্রলোভন দেখিয়ে ইমাম হাসানের সৈন্যদের কিনে নেয়। এমনকি ইমাম হাসানের প্রধান সেনাপতি ওবায়দুল্লাহ ইবনে আব্বাসও রাতের অন্ধকারে নিজের দিন বিক্রি করে মুয়াবিয়ার দলে যোগ দেন। ফলে ইমাম হাসান মুয়াবিয়ার সাথে সন্ধি করেন। সন্ধির অন্যতম শর্ত ছিল মুয়াবিয়ার মৃত্যুর পর খেলাফত ইমাম হাসানের কাছে আসবে, আর তিনি জীবিত না থাকলে তা ইমাম হুসাইনের কাছে আসবে। কিন্তু মুয়াবিয়া মৃত্যুর পূর্বেই সন্ধির শর্ত ভঙ্গ করে তার ফাসেক পুত্র ইয়াজিদকে মুসলমানদের খলিফা মনোনীত করে। মুয়াবিয়ার মৃত্যুর পর ইয়াজিদ খলিফা হয়। সে মদিনার গভর্নরকে নির্দেশ দেয় যাতে সে ইমাম হুসাইনের নিকট থেকে তার খেলাফতের পক্ষে স্বীকারোক্তি আদায় করে।
কিন্তু ইমাম হুসাইন আলাইহিসসালাম ইয়াজিদকে খলিফা বলে মেনে নিতে অস্বীকার করেন এবং তার দ্বীনি আন্দোলন শুরু করেন। তিনি পবিত্র মক্কা নগরীতে চলে যান। সেখানে অবস্থানকালে তাকে কুফায় গিয়ে নেতৃত্ব গ্রহণের আহ্বান জানিয়ে কুফা থেকে হাজার হাজার চিঠি পাঠানো হয়। অন্যদিকে হজের সময় তাকে গুপ্ত ঘাতক দিয়ে হত্যা করা হবে জানতে পেরে তিনি হজ অসমাপ্ত রেখেই কুফার দিকে রওনা হন। পথিমধ্যে তিনি ইয়াজিদের সেনাবাহিনী কর্তৃক বাধাপ্রাপ্ত হয়ে কারবালায় নিহত হন। এখানে ইয়াজিদের সেনাবাহিনীর সাথে তার যুদ্ধ হয়। এ যুদ্ধে তিনি তার পরিবারের সদস্য এবং সঙ্গী সাথী সহ তিন দিনের পিপাসার্থ অবস্থায় হাজার হাজার শত্রু সৈন্যের মোকাবেলায় যুদ্ধ করে শাহাদাত বরণ করেন।
যুদ্ধ শেষ হওয়ার পর ইমাম হুসাইন আল ইসলামের পরিবারের নারী ও শিশুদের তাঁবুগুলোতে ইয়াজিদের সেনারা আক্রমণ চালিয়ে লুটপাট করে এবং পরে অগ্নিসংযোগও করে। ইমাম হুসাইনের একমাত্র জীবিত পুত্র ইমাম জাইনুল আবেদিন আল ইসলাম ও ইমাম হুসাইনের বোন হজরত জাইনাব সহ সকলকে বন্দী করা হয়। তাদের হাতে পায়ে শিকল পরিয়ে প্রতিটি জনপদ ও বাজারে ঘুরিয়ে প্রথমে কুফাই ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের দরবারে ও পরে দামেশকে ইয়াজিদের দরবারে নিয়ে যাওয়া হয়। ইয়াজিদের সৈন্যরা যাত্রাপথে ইমাম হুসাইন সহ তার সঙ্গী সাথীদের কাটা মাথাগুলো বর্ষায় বিদ্ধ করে এ বন্দী কাফেলার সম্মুখভাগে বহন করে যাতে ইমাম পরিবারের সদস্যদের দুঃখ আরো বৃদ্ধি পায়। ইয়াজিদের দরবারে ইমাম হুসাইনের পবিত্র মাথা একটি পাত্রে রাখা হলে ইয়াজিদ উল্লাস প্রকাশ করে। ইয়াজিদ ইমাম জাইনুল আবেদিনকে হত্যা করতে চায়, কিন্তু হজরত জাইনাবের সাহসী ভূমিকার কারণে সে এ কাজ হতে বিরত হয়। কিছুদিন বন্দি অবস্থায় রাখার পর ইমাম হুসাইনের পরিবার পরিজনকে মদিনায় পাঠিয়ে দেওয়া হয়।
শ্রোতা ভাই বোনেরা, আজকের এই আলোচনা এখানেই শেষ করছি। কথা হবে আবারও আগামী আসরে।
শোকাবহ মহরম উপলক্ষে ধারাবাহিক আলোচনাটি শুনলেন শ্রোতা বন্ধুরা। এবারে রয়েছে পত্রপত্রিকার পাতা বিশ্লেষণমূলক অনুষ্ঠান কথাবার্তা।
কথাবার্তা
শ্রোতা বন্ধুরা, আজ 4 আগস্ট বৃহস্পতিবারের কথাবার্তার আসরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রেজওয়ান হোসেন। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। এরপর গুরুত্বপূর্ণ দুটি খবরের বিশ্লেষণে যাব। বিশ্লেষণ করবেন সহকর্মী সিরাজুল ইসলাম। প্রথমেই বাংলাদেশের কিছু খবরের শিরোনাম। 7 দিনের কর্মসূচি ঘোষণা, নূরে আলমের জানাজায় কাঁদলেন ফখরুল, মানব জমিন। হিউম্যান মিল্ক ব্যাংকের 1.5 কোটি টাকার যন্ত্রে জমছে ধোলা, প্রথম আলো। আগামী নির্বাচনে বিএনপির ইমামকে জাতি জানতে চায় কাদের, যুগান্তরের আরেকটি শিরোনাম। নিষেধাজ্ঞা অমান্য করে 2 মেডিকেলে শিক্ষার্থী ভর্তি। মধুপুরে বাস ডাকাতি ও গণধর্ষণ, প্রধান আসামি গ্রেফতার, কালের কণ্ঠ। যুবদলের মিছিলে ছাত্রলীগের হামলা, আহত 11, বাংলাদেশ প্রতিদিন। এবারে ভারতের কয়েকটি দৈনিকের গুরুত্বপূর্ণ শিরোনাম জানিয়ে দিচ্ছি। স্বাধীনতা দিবসে লালকেল্লায় একযোগে হামলা চালাতে পারে লস্কর এবং জৈশ, সতর্কবার্তা আইবির, সংবাদ প্রতিদিন। নিজেদের দেশে যুদ্ধ, ভারতে এসে বিয়ে সারলেন রাশিয়া ইউক্রেনের যুগল, আজকাল। ইডির নজরে দক্ষিণ কলকাতার এক রিয়েল এস্টেট সংস্থা, যোগ থাকতে পারে পার্থ অর্পিতার, আনন্দবাজার পত্রিকা। শ্রোতা বন্ধুরা, শিরোনামের পর এবার 2টি খবরের বিশ্লেষণে যাচ্ছি। জনাব সিরাজুল ইসলাম, কথাবার্তার বিশ্লেষণে আপনাকে স্বাগত জানাচ্ছি। বাসায় নিষিদ্ধ মাদক মারিজুয়ানা রাখার অভিযোগে জাকার্তা থেকে প্রত্যাহার হওয়া উপরাষ্ট্রদূত কাজী আনারকলির বিষয়ে তদন্ত শুরু হয়েছে এবং আজ শুনানির কথা। বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন এবং এর শেষ কোথায়?
আপনাকে ধন্যবাদ। বাংলাদেশের কূটনীতিক কাজী আনারকলি সম্পর্কে আমরা পত্রপত্রিকায় যে সমস্ত খবর পাচ্ছি তা ভাবলে আমাদের গা শিউরে উঠছে, এই কারণে যে তিনি একজন কূটনীতিক হয়ে যে সমস্ত অনৈতিক কার্যকলাপ করেছেন তা সীমার বাইরে, এবং এর মাধ্যমে আমাদের দেশের ভাবমর্যাদা প্রচণ্ডভাবে ক্ষুণ্ণ হয়েছে তাতে কোনো সন্দেহ নেই। একথা খুবই পরিষ্কার যে আমাদের দেশের জনগণের টাকায় এই সমস্ত কূটনীতিকের বেতন হয়, এবং আমরা একথাও জানি যে বাংলাদেশের বাইরে যে সমস্ত কূটনীতিক কাজ করেন তারা দেশের জন্য যতটা কাজ করতে পারেন তার চেয়ে সুযোগ সুবিধা ভোগ করেন অনেক বেশি। এ সমস্ত কূটনীতিকের গাড়ি বাড়ি, তাদের পেছনে যে বিপুল পরিমাণে অর্থ খরচ হয়, তাদের সন্তানাদি, অনেকের জন্য যে সমস্ত বিপুল পরিমাণে সুযোগ সুবিধা এবং অর্থ খরচ করে বাংলাদেশ সরকার, সেগুলো কিন্তু জনগণের টাকা, আর এই জনগণের টাকায় এই ধরনের অনৈতিক কার্যকলাপ করেছে এবং একের পর এক ঘটনা ঘটিয়েছে। সেক্ষেত্রে আমাদের দেশের মানমর্যাদা যেমন বিনষ্ট হয়েছে তেমনি দেশের অর্থ নষ্ট হয়েছে। এই রকম কূটনীতিককে দিয়ে সরকার যে লক্ষ্য অর্জন করতে চেয়েছে এবং সেই লক্ষ্য অর্জনের জন্য যে ব্যয় করেছে, বিনিয়োগ করেছে, সেটি আপাতত ক্ষতির বিষয় বলে প্রমাণিত হয়ে গেল, অন্তত আনারকলির ক্ষেত্রে। এইরকম আনারকলির মতো আরো বিভিন্ন জায়গায় কূটনীতিক আছে যাদের সম্পর্কে নানা রকমের কথা আছে, এবং কোনো কোনো কূটনীতিক বিভিন্ন সময়ে এই ধরনের অনৈতিক কার্যকলাপে তাই অভিযুক্ত হয়েছেন বা বিচারের মুখোমুখি হয়েছেন। তো সবকিছু মিলে আমরা মনে করি যে কূটনীতিক আনারকলি যা ঘটিয়েছেন তার বিচার হওয়া উচিত, সাজা হওয়া উচিত।
আমেরিকার ইরান বিষয়ক বিশেষ প্রতিনিধি রবার্ট মলি বলেছেন, আসন্ন ভিয়েনা আলোচনায় একটি চুক্তিতে পৌঁছানোর ব্যাপারে ইরানের সদিচ্ছা আছে কিনা তা প্রমাণ হবে। কি বলবেন আপনি?
জি, ইরান বিষয়ক মার্কিন বিশেষ প্রতিনিধি রবার্ট মলি বলেছেন যে আসন্ন ভিয়েনা আলোচনায় একটি চুক্তিতে পৌঁছানোর ব্যাপারে ইসলামী প্রজাতন্ত্র ইরানের সদিচ্ছা আছে কিনা তা প্রমাণ হয়ে যাবে। তার এই বক্তব্যটি আমার কাছে অনেকটা হাস্যকর মনে হয়েছে। সদিচ্ছার প্রমাণ দেওয়ার প্রশ্ন যেখানে আমেরিকা, সেখানে উল্টো মার্কিন কর্মকর্তা বলছেন যে সদিচ্ছা ইরানের আছে কিনা তার প্রমাণ হবে। ইরান তো 2015 সালে সই হওয়া পরমাণু সমঝোতা মেনেই চলছিল এবং এখনো চলছে, আর এই পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে গেছে আমেরিকা এবং এখনো তারা 9-6 করছে, এখনো তারা কূটনৈতিক তৎপরতার নামে সময় ক্ষেপণ করছে এবং ইরানের বিরুদ্ধে বা তার মিত্রদের বিরুদ্ধে একের পর এক নিষেধাজ্ঞা দিয়েই চলেছে। এখন এই যে পরমাণু সমঝোতায় ফিরে আসা, পরমাণু সমঝোতা পুনর্বহাল করা, এগুলো যদি করতে হয় তাহলে ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিলে কি হবে? এটা কি আমেরিকার সদিচ্ছার প্রমাণ বহন করে? করে না। অথচ অন্যদিকে আমরা দেখছি যে যতদিন ধরে এই আলোচনা চলছে ইরান সেই আলোচনায় যোগ দিচ্ছে, কখনোই অহেতুক কোনো শর্ত আরোপ করেনি, এবং জাতিসংঘ বা অন্যান্য প্রতিষ্ঠান বিশেষ করে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা তাদের সাথে এখনও ইরান সহযোগিতা করে যাচ্ছে তাতে কোনো সন্দেহ নেই। সেক্ষেত্রে ইরানের সদিচ্ছার প্রমাণ দেওয়ার আসলে কিছু নেই, যা প্রমাণ দেওয়ার তা আমেরিকাকেই দিতে হবে। আমেরিকা যদি সদিচ্ছার প্রমাণ দিতে পারে তাহলে এই চুক্তি হবে, আর তা না হলে চুক্তি হবে না, এবং ইরান তার নিজের গতিতেই পথ চলবে, এতেও কোনো সন্দেহ নেই।
জি ধন্যবাদ জনাব সিরাজুল ইসলাম।
জি জনাব রেজন হোসেন, আপনাকে এবং রেডিও তেহরানের অগণিত শ্রোতাকে আমার পক্ষ থেকেও অনেক অনেক ধন্যবাদ।
শ্রোতা বন্ধুরা, কথাবার্তার আজকের আসর এখানেই শেষ করছি। আমাদের সঙ্গ দেওয়ার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।
কথাবার্তা অনুষ্ঠানটি শুনলেন শ্রোতা বন্ধুরা। এবারে প্রান্তিক আয়োজনে রয়েছে পবিত্র কোরআনের তাফসীর বিষয়ক অনুষ্ঠান কোরআনের আলো।
কোরআনের আলো। শ্রোতা বন্ধুরা সালাম ও শুভেচ্ছা নিন, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। পবিত্র কোরআনের তাফসীর বিষয়ক আজকের অনুষ্ঠান উপস্থাপনায় আপনাদের সঙ্গে রয়েছি আমি আক্তার জাহান
এবং আমি সোহেল আহমেদ।
গত আসরে আমরা সূরা নাজমের আলোচনা শেষ করেছি, আজ আমরা পবিত্র কোরআনের পরবর্তী সূরা অর্থাৎ সূরা কামার নিয়ে আলোচনা শুরু করব। এই সূরাটিও কাফির ও মুশরিকদের সতর্ক করার জন্য মক্কায় অবতীর্ণ হয়েছে। প্রথমেই এই সূরার এক থেকে তিন নম্বর পর্যন্ত আয়াতের তেলাওয়াত ও তর্জমা শোনা যাক।
বিসমিল্লাহির রহমানির রহিম। ইকতারাবাতিস সাআতু ওয়ান শাক্কাল কমার وَإِنْ يَرَوْا آيَةً يُعْرِضُوا وَيَقُولُوا سِحْرٌ مُسْتَمِرٌّ وَكَذَّبُوا وَاتَّبَعُوا أَهْوَاءَهُمْ وَكُلُّ أَمْرٍ مُسْتَقِرٌّ
بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ কিয়ামত নিকটবর্তী হয়েছে এবং চন্দ্র খণ্ডিত হয়েছে, এবং কাফিররা যখন কোনো মুজিজা দেখে তখন মুখ ফিরিয়ে নেয় আর বলে এটা তো সেই আগে থেকে চলে আসা চিরাচরিত জাদু। আর তারা আপনার ও কোরআনের প্রতি মিথ্যারোপ করে এবং নিজ খেয়াল খুশির অনুসরণ করে, অথচ প্রতিটি বিষয়ে শেষ লক্ষ্যে পৌঁছাবে এবং আপনার রিসালাতের সত্যতা প্রমাণিত হবে।
সূরা কামারের এই প্রথম আয়াতগুলোতে ইসলামের নবীর বিশাল মুজিজাগুলোর একটি বর্ণিত হয়েছে। মক্কার মুশরিকরা রাসূলের দাওয়াতের বাণী গ্রহণ করার জন্য এমন একটি পূর্বশর্ত নির্ধারণ করে দিয়েছিল যা তাদের দৃষ্টিতে বাস্তবায়ন করা ছিল রাসূলের পক্ষে অসম্ভব। তারা বলেছিল, তুমি যদি সত্যিই আল্লাহর রাসূল হয়ে থাকো তাহলে আকাশের চাঁদকে দ্বিখণ্ডিত করে দেখাও। তারা ভেবেছিল ভূপৃষ্ঠের বিভিন্ন জিনিসের উপর জাদুর প্রভাব খাটানো যায়, কিন্তু আসমানে জাদুর কোনো প্রভাব নেই। এ সময় আল্লাহর রাসূল কাফিরদের দাবি পূরণ করেন দেওয়ার জন্য আল্লাহর কাছে আবেদন জানান। মহান আল্লাহ তাঁর দরখাস্ত কবুল করেন এবং পূর্ণিমার এক রাতে রাসূলের আঙ্গুলের ইশারায় চাঁদ দ্বিখণ্ডিত হয়ে যায়। মক্কার সব মানুষ এই দৃশ্য অবলোকন করার পর চাঁদ আবার আগের অবস্থায় ফিরে যায়।
কাফিররা কখনো এমন দৃশ্য দেখার কথা কল্পনাও করতে পারেনি, কিন্তু অবাধ্যতা এবং অধ্যত্বের বশবর্তী হয়ে তারা দাবি করে চাঁদ দ্বিখণ্ডিত হয়নি এবং নবী তাদের যজ্ঞলোকে এমনভাবে জাদু করেছেন যার প্রভাবে তারা চাঁদকে দ্বিখণ্ডিত হতে দেখেছে। তবে কাফিররা যাই বলুক, প্রকৃতপক্ষেই সেই রাতে চাঁদ দ্বিখণ্ডিত হয়েছিল। শুধু মক্কা শহরের মানুষ নয়, সেই রাতে ইয়েমেন ও সিরিয়া থেকে আগত যাত্রীরা পথিমধ্যে চাঁদের দ্বিখণ্ডিত হওয়ার দৃশ্য দেখেছে। পবিত্র কোরআনের এই আয়াতগুলোতে বলা হচ্ছে কাফিররা তাদের খেয়াল খুশির অনুসরণ করার কারণে এমন চাক্ষুষ সত্য অস্বীকার করতে পেরেছে। তবে বাস্তবতা হচ্ছে সত্য একদিন প্রকাশিত হবেই, যেদিন কাফিরদের ধ্বংস অনিবার্য হয়ে পড়বে। এবারে সূরা কামারের 4 ও 5 নম্বর আয়াতের তেলাওয়াত ও তরজমা শোনা যাক।
ওয়ালাকাদ জাআহুম মিনাল আমবাই মা ফীহি মুযদাজার হিকমাতুম বালিগাতুম ফামা তুগনি নুযুর।
আর নিঃসন্দেহে তাদের কাছে এসেছে অতীত জাতিগুলোর সংবাদ সমূহ, যাতে আছে কুফর থেকে বিরত থাকার কঠোর নিষেধাজ্ঞা। যদিও এসব খবর ছিল সুস্পষ্ট হিকমত, কিন্তু সেই সতর্কবাণী উদ্ধত লোকদের কোনো কাজে আসেনি।
এই দুই আয়াতে বলা হচ্ছে শত্রুরা অজ্ঞতার কারণে রাসুলের দাওয়াতের বাণী প্রত্যাখ্যান করেছে। বিষয়টি এমন নয় অতীত জাতিগুলো কিভাবে আল্লাহর অবাধ্য হওয়ার কারণে ধ্বংস হয়ে গেছে, সে কথা তাদের ভালো করে জানা আছে। এছাড়া তারা অতীতের ঐশী ধর্মের অনুসারীদের কাছে থেকে একথা শুনেছে যে মৃত্যুর পরে কিয়ামত প্রতিষ্ঠিত হবে এবং সেখানে বিচার শেষে একদলকে জান্নাতে এবং আরেক দলকে জাহান্নামে পাঠানো হবে। কিন্তু এত সব সত্ত্বেও তারা পাপ কাজ থেকে বিরত থাকেনি। নিঃসন্দেহে আল্লাহ ও তার রাসুলের দায়িত্ব ছিল মানুষের সামনে সত্য প্রকাশ করা, কিন্তু বহু মানুষ এসব সতর্কবাণীতে ভ্রুক্ষেপ করেনি। এবারে সূরা কামারের 6 থেকে 8 নম্বর পর্যন্ত আয়াতের তেলাওয়াত ও তরজমা শোনা যাক।
يوم يدعو الداعي إلى شيء نكر خش عن أبصارهم يخرجون من الأجداث كأنهم جراد منتشر مهطعين إلى الداعي يقول الكافرون هذا يوم عسير।
অতএব আপনি তাদের থেকে মুখ ফিরিয়ে নিন এবং অপেক্ষা করুন সেদিনের, যেদিন আহ্বানকারী তাদেরকে আহ্বান করবে এক অজানা ভয়াবহ পরিণামের দিকে। ভয় ও শঙ্কায় অবনমিত নেত্রে তারা তাদের কবর থেকে বের হয়ে আসবে, মনে হবে যেন তারা বিক্ষিপ্ত পঙ্গপাল। তারা আহ্বানকারীর দিকে ছুটে আসবে ভীত বিহবল হয়ে। কাফিররা বলবে বড়ই কঠিন এ দিন। কাফিরদের চরম গর্তমি এবং অধ্যত্ব বর্ণনা করার পর এই আয়াতগুলোতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে বলা হচ্ছে, আপনি এসব অবাধ্য লোককে পরিত্যাগ করে তাদের কাছে যান যারা দাওয়াতের বাণী মেনে নিতে প্রস্তুত। অবাধ্য লোকগুলো সেদিন সত্য উপলব্ধি করবে যেদিন নিজ চোখে কিয়ামতের ভয়াবহতা প্রত্যক্ষ করবে, যেদিন আল্লাহর নির্দেশে মৃত মানুষেরা কবর থেকে এক এক করে বেরিয়ে আসবে এবং ভীত সন্ত্রস্ত অবস্থায় নির্দিষ্ট দিকে দৌড়াতে থাকবে। কিয়ামতের এই দিনটিকে তারা পার্থিব জগতে বিশ্বাস করত না বলে তাদের জন্য সেদিন হবে অজানা অচেনা দিন। তারা ধীরে ধীরে উপলব্ধি করতে শুরু করবে যে এই হচ্ছে সেই দিন, যেদিনের কথা দুনিয়াতে তাদেরকে বার বার বলা সত্ত্বেও তারা অস্বীকার করেছিল।
এই তিন আয়াতের কয়েকটি শিক্ষণীয় বিষয় হল, এক, কাফির ও পাপী ব্যক্তিদের জন্য কিয়ামতের আলোচনা ভীতিকর। তারা কখনো কল্পনাও করতে পারে না তাদেরকে এমন একটি দিনের মুখোমুখি হতে হবে। দুই, এই আয়াত অনুযায়ী কিয়ামত হবে সশরীরে এবং মানুষ মাটির নিচ থেকে জেগে উঠবে। কিয়ামত শুধু রুহের জগতে হবে বলে কেউ যেন ভুল না করে। তো শ্রোতাবন্ধুরা, এরই সঙ্গে শেষ করছি কোরআনের আলোর আজকের আয়োজন। মহান আল্লাহ এ আলোচনা থেকে আমাদের সবাইকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন।
কোরআনের আলো অনুষ্ঠানটি শুনলেন। এবারে সংক্ষিপ্ত সংবাদ। ভিয়েনায় আবার শুরু হচ্ছে পরমাণু সমঝোতা পুনর্বহালের আলোচনা। আমেরিকাকে দায়িত্বশীল আচরণ করতে ইরানের আহ্বান। ন্যান্সি পেলোসির সফরের পর তাইওয়ানের চারপাশ জুড়ে চীনের নজিরবিহীন মহড়া শুরু। পরীক্ষা চালানো হবে হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের। আঞ্চলিক শান্তি, স্থিতিশীলতা ও সম্প্রীতি রক্ষায় বাংলাদেশ চীনের সঙ্গে কাজ করবে, তাইওয়ান ইস্যুতে চীনা রাষ্ট্রদূতের আশা। শ্রোতাবন্ধুরা, আর এরই সঙ্গে শেষ হচ্ছে আমাদের সান্ধ্য অধিবেশন। আপনারা ভালো সুস্থ থাকুন। খোদা হাফেজ।